नमो ओम विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तादिशतारिणे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो हृदयानुदीरयः नष्टप्रायेषु अभद्रेषु मुक्तं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवती नैष्टिकी श्रीमद्भागवतम प्रथम स्कंध तृतीय अध्याय श्लोक 39 श्रीकृष्ण समस्त अवतारे अथेहा धन्या भगवंता इत्थं जद्वासुदेव अखिल लोकनाथे कुर्वन्ति सर्वात्मकम् आत्मभावम् यत्र भूयः परिवर्तः उग्रः अथेह धन्या भगवन्त इत्थम् जद्वासुदेवेऽखिल लोकनाथे कुर्वन्ति सर्वात्मकमात्मभावम् न यत्र भूय परिवर्त उग्रम् अथेह धन्या भगवन्त इत्थम् जद्वासुदेवेऽखिल लोकनाथे कुर्वन्ति सर्वात्मकमात्मभावम् न यत्र भूय परिवर्त उग्रः अथेह धन्या भगवन्त इत्थम् जद्वासुदेवेऽखिल लोकनाथे कुर्वन्ति सर्वात्मकमात्मभावम् न यत्र भूय परिवर्त उग्रम् सार्थक भगवंत सम्पूर्ण रूपे ज्ञात इत्थम एक रकम जत जा वासुदेव परमेश्वर भगवान वासुदेव प्रति अखिल सम्पूर्ण लोकनाथे समग्र विश्व ब्रह्मांडर अधीश्वर प्रति कुर्बंती अनुप्राणित करे সর্বাত্মকম পূর্ণ মাত্রায় আত্মা আত্মা ভাবম দিব্য আনন্দ ন কখনোই না যত্র যেখানে ভূয়া পুনরায় পরিবর্তন পুনরাবৃত্তি উগ্র ভয়ানক শিলপ্রায় অনুবাদ। এই ধরনের প্রশ্ন করার মাধ্যমে কেবল এই জগতে সফল হওয়া যায় এবং পূর্ণ জ্ঞান লাভ করা যায়। কেননা এই ধরনের প্রশ্ন জগত প্রতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে। এই জন্ম মৃত্যুর ভয়ানক আবর্ত থেকে জীবকে সম্পূর্ণরূপে মুক্ত করে। তাৎপর্য সুদর্শন এখানে সৌনাকারী ঋষিদের প্রশ্নের প্রশংসা করেছেন, কেননা তা ছিল ভগবত তত্ত্ব বিষয়ক প্রশ্ন। পূর্বেই আলোচনা করা হয়েছে যে ভগবানের ভক্তেরাই কেবল তাকে সন্তোষজনক মাত্রায় জানতে পারে, তাছাড়া অন্য কেউ তার সম্বন্ধে কিছুই জানতে পারে না। তাই ভক্তরা পারমার্থিক জ্ঞান সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। পরমেশ্বর ভগবান অদ্বয় জ্ঞানের পরম তত্ত্ব, ব্রহ্ম এবং পরমাত্মা ভগবত তত্ত্ব জ্ঞানের অন্তর্ভুক্ত। তাই যিনি পরমেশ্বর ভগবানকে জানেন তিনি স্বাভাবিকভাবেই তার সম্বন্ধে তার অনন্ত শক্তি সম্বন্ধে অবগত। তাই ভক্তদের সর্বতভাবে সার্থক বলে অভিনন্দন জানানো হয়েছে। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত জন্ম মৃত্যুর ভয়ঙ্কর দুঃখ থেকে মুক্ত। অথেহ ধন্য ভগবন্ত ইত্থম যদ্বা সুদেবেখিল লোকনাথে কুর্বন্তি সর্বাত্মকমাত্মভাবম নযত্র ভূয়ঃ পরিবর্তয়ুগ্রম। এই ধরনের প্রশ্ন করার মাধ্যমে কেবল এই জগতে সফল হওয়া যায় এবং পূর্ণ জ্ঞান লাভ করা যায়। কেননা এই ধরনের প্রশ্ন জগৎ প্রতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে এবং জন্ম মৃত্যুর ভয়ানক আবর্ত থেকে জীবকে সম্পূর্ণরূপে মুক্ত করে। তাহলে এই প্রশ্নগুলি এই কথাটি কে বলছেন? সুতগোস্বামী সম্যক আদি ঋষিদের প্রশ্নের প্রশংসা এইভাবে করেছেন। তাদের প্রশ্নটা কি ছিল? তাদের প্রশ্নগুলি ছিল ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত, ভগবানকে জানার জন্য প্রশ্ন। তারা সুতগোস্বামীকে বাসাসন প্রদান করে তারা অত্যন্ত বিনীতভাবে তার কাছে অনুরোধ করেছিলেন যে আপনি তত্ত্ববেত্তা, আপনি সদ্গুরুর কাছ থেকে যথাযথভাবে তত্ত্বজ্ঞান লাভ করেছেন এবং সমস্ত শাস্ত্র সম্বন্ধে আপনি সম্পূর্ণরূপে অবগত। আপনি তয়া খলু পুরাণানি সেতি হাসানি জানুহা অক্ষাত্তান্মত পলিতানি ধর্মশাস্ত্রানি জানুতা। আপনি আপনি তয়া খলু পুরাণানি স ইতিহাসানি জানুহা। আপনি প্রথমে কি বলছেন যে চ অনঘ, অনঘ মানে নিষ্পাপ, অঘ মানে হচ্ছে পাপ, আর অনঘ মানে যিনি সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত। সুদর্শনের যোগ্যতাটি কি? তিনি নিষ্পাপ এবং তিনি সম্পূর্ণরূপে গভীরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তারা খলু বিশেষভাবে পুরাণানি সমস্ত পুরাণ সেটি ভাষানি জানুহ এবং ইতিহাস, ইতিহাস কি? ইতিহাস হচ্ছে মহাভারত। মহাভারত হচ্ছে ভারতের ইতিহাস। এই ধর্মক্ষেত্রে ধর্মের প্রগতির ইতিহাস মহাভারত, এবং ধর্মশাস্ত্র নিজান্বিত, এবং আপনি সমস্ত ধর্মশাস্ত্র সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। এটি হচ্ছে সুদেব গোস্বামীর গুণ, এবং তাই তারা তাকে সেই অত্যন্ত সম্মানিত আসন প্রদান করে, ব্যাসাসন প্রদান করে তার কাছে তত্ত্বজ্ঞান সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। এবং সেই তত্ত্ব কি ছিল, সেই প্রশ্নগুলি কি ছিল, দয়া করে আপনি বলুন ভগবানকে এবং কিভাবে তার শরণাগত হওয়া যায়, কিভাবে তার শরণাগত হওয়ার মাধ্যমে জীবন সার্থক করা যায়। এবং এই অধ্যায়ে তার সেই প্রশ্নের উত্তরে সুত গোস্বামী কি করলেন, শুধু সুত গোস্বামী সমস্ত অবতারের, ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা করলেন, 22টি অবতারের বর্ণনা করে সংক্ষেপে 22 জনের অবতারের বর্ণনা করে তিনি কি বললেন, তিনি বললেন যে এরকম অবতার অসংখ্য অবতার হয়েছে, অবতারও হি অসংখ্য, এবং এইটাই চাংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এরা সমস্ত, এই সমস্ত অবতারেরা হচ্ছেন অংশ এবং অংশের অংশ, এইটাই চাংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি অবতার নন, তিনি সমস্ত অবতারের অবতারই। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত, একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ঈশ্বর এবং অন্য সকলেই তার ভৃত্ত। যারে রয়েছে না চাও সে তো ইচ্ছে করে নৃত্য। শ্রীকৃষ্ণ তিনি লীলা পুরুষোত্তম, তিনি লীলাময়, তিনি তার অন্তরঙ্গা শক্তি সমূহ নিয়ে, লাধিনী সন্দিত সন্ধিনী এই শক্তিত্রয় নিয়ে তিনি লীলা বিলাস করছেন। এবং সেই যে তার যে ব্রজলীলা, সেই ব্রজলীলাই হচ্ছে সর্বোত্তম, তার যে দ্বিভুজ শ্যাম সুন্দর নারাকৃতি সেইটি হচ্ছে তার স্বরূপ। কৃষ্ণেরও যতেক খেলা তার মধ্যে নরলীলা, নরবহু তাহার স্বরূপ। শ্রীকৃষ্ণের যত লীলা রয়েছে সেই সমস্ত লীলার মধ্যে তার নরলীলা অর্থাৎ দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে, ব্রজেন্দ্র নন্দন রূপে বৃন্দাবনে তাকে লীলা, সেটি সর্বোত্তম। কেন, কেননা নরবপু তাহার স্বরূপ, তার যে মানুষের মতো যে তার বৃত্তি সেটি তার স্বরূপ, অর্থাৎ তার যে চতুর্ভুজ রূপ, তার যে বিশ্বরূপ, এই সমস্ত তার যে সমস্ত বিষ্ণুরূপ নারায়ণ রূপ এই রূপগুলি তার স্বরূপ নয়, এবং এই সমস্ত রূপ তার অংশ এবং কলা। এতে চাংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ব্রহ্মসংহিতাতে সেই কথাই বলা হচ্ছে, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতারম অকরোদ ভুবনেষু, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরমঃ পুমাঞ্জ। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন, এই যে রাম, নৃসিংহ, বরাহ, কূর্ম, এরা সমস্ত ভগবানের কলা বিশেষ, ভগবানের অংশ বা অংশের অংশ। কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরম পুমাঞ্জ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি অবতার নন। সেই একই কথাই ব্রহ্মসংহিতাতে এইভাবে বলা হয়েছে, অর্থাৎ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। আর এখানেও সেই কথাই বলা হচ্ছে एकेचांश कलापुंश कृष्णस्तु भगवान स्वयं তাই শুতগোস্বামী ভগবানের কথা বর্ণনা করে এই অধ্যায়ের শেষের দিকে তিনি সেই নৈমিষারণ্য ঋষিদের প্রশংসা করছেন। বুঝলেন, আপনারা যে প্রশ্নগুলি করেছেন এগুলি সত্যি খুব সুন্দর প্রশ্ন, কেননা এই প্রশ্নের ফলে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া যায় এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক সেই সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া যায়। এবং এই ধরনের প্রশ্ন করার মাধ্যমে কেবল এই জগতে সফল হওয়া যায়। আমাদের প্রকৃত সাফল্য কোথায়? আমাদের প্রকৃত সাফল্য কি জড়জাগতিক উন্নতি সাধনের ফলে? জড়জাগতিক সাফল্যটাকে কি সাফল্য? না, এখানে সেটা বর্জন করা হয়েছে। কোন পারমার্থিক সাফল্যটি যে জীবনের সাফল্য সেটি বিশেষভাবে বর্ণিত হয়েছে। মহাপ্রভুও সেই কথাই বললেন, তিনি হরেকৃষ্ণ মহামন্ত্র দান করে বললেন যে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে হইবে তোমার। এই হরেকৃষ্ণ মহামন্ত্র তুমি যদি জপ করো তাহলে তার ফলে তোমার সর্বসিদ্ধি লাভ হবে। সেটা কি জাগতিক সিদ্ধি? না। জাগতিক সাফল্য? না। প্রকৃত সাফল্য কি? প্রকৃত সাফল্য হচ্ছে আধ্যাত্মিক সাফল্য, ভগবানের সম্বন্ধে অবগত হওয়া এবং ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া। এই ধরনের জ্ঞান লাভ করা যায়, কেননা এই ধরনের প্রশ্ন জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে। জীবনের চরম লক্ষ্য কি? জীবনের চরম লক্ষ্য হচ্ছে প্রেম। প্রেমা পরমার্থ মহান, এই প্রেম মোক্ষেরও বা মুক্তিরও অতীত। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গকে অতিক্রম করে কৃষ্ণ প্রেম, পঞ্চম পুরুষার্থ। এই যে পঞ্চম পুরুষার্থ চতুর্বর্গের ঊর্ধ্বে যে পঞ্চম পুরুষার্থ, এই পঞ্চম পুরুষার্থই হচ্ছে জীবনের চরম লক্ষ্য। সেটি যখন লাভ হয় জীবন সার্থক হয়, সেটি লাভ না হলে জীবন ব্যর্থ। এবং তার জন্ম মৃত্যু ভয়ানক আবদ্ধ থেকে জীবকে সম্পূর্ণরূপে মুক্ত করে। অর্থাৎ এই ভগবত তত্ত্বজ্ঞান লাভ হলে জন্ম মৃত্যুর আবদ্ধ থেকে জীব চিরতরে মুক্ত হতে পারে। এই জন্ম মৃত্যুর যে আবদ্ধ, এই যে মায়ার যে বিশেষ এক ভয়ঙ্কর পরিস্থিতি মায়া সৃষ্টি করেছে, সেই পরিস্থিতি থেকে উদ্ধার লাভ করা অসম্ভব। কিন্তু যদি ভগবত তত্ত্বজ্ঞান লাভ হয়, ভগবানের সঙ্গে যদি আমাদের সম্পর্ক স্থাপন হয়, তাহলে অনায়াসে আমরা এই মায়া থেকে মুক্ত হতে পারি। দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বায়। কিন্তু মানব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, মায়ার বন্ধন থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে ভগবানের শরণাগত হওয়া। জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতা তত্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোয়ার্জুন। এই জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্তি লাভ করাটা কত সহজ হয়ে যায় সে সম্বন্ধে ভগবান নিজেই বলছেন, যদি কেউ আমার জন্ম এবং কর্ম যে দিব্য সেটা জানতে পারে তাহলে তাকে আর পুনরায় এই জন্ম মৃত্যুর আবর্তে পতিত হতে হয় না। জন্মকর্ম চমে দিব্যাম এবং যে ব্যক্তি তত্ত্বতা তক্তা দেহম, মানে দেহত্যাগ করার পর তক্তা দেহম পুনর্জন্ম নৈতি, আমার পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। পক্ষান্তরে মাম এতি সো অর্জুন, সে আমার কাছে ফিরে আসে। তাহলে দেখো কত ভগবানের কাছে ফিরে যাওয়া কত সহজ হয়ে গেছে। যদি আমরা ভগবানের জন্ম এবং কর্মকে দিব্য বলে জানতে পারি
ব্যাস তাহলেই হয়ে গেল। আর আমাদের এই জড়জগতে ফিরে আসতে হবে না, আমরা সোজা ভগবানের কাছে ফিরে যেতে পারব। এখন তত্ত্বতে জানাটা কি, তত্ত্বতে জানা মানেটা কি, ওই একলে ঈশ্বর কৃষ্ণ আর সবকৃত্ত। আর তত্ত্বকে জানে দেখি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, ভগবানকে আমার নিত্য প্রভু ঈশ্বর বলে জেনে, ভগবানই যে আমার প্রভু সেটি জেনে তার শরণাগত হওয়া, তাহলে অনায়াসে ভগবান আমাদের এই ভবসাগর থেকে পার করে দেবে। আরো কত সরল হয়ে গেছে, নিত্যানন্দ প্রভু বলছেন যথেষ্টে প্রাত কুরু হরিহরির ধান মনুষ্য তত ব সংসার অম্বধির তারণ দায় ময়ী লাগে। নিত্যানন্দ প্রভু বলছেন যে যথেষ্টে ভ্রাত, এ ভাই সব কুরু হরিহরির ধান মনুষ্য, তোমরা কেবল হরিহরির ধ্বনি করো। হরিহরির ধ্বনি মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে কি হবে, তত ব তত মানে তাহলে, কে বলছেন এই কথাটি, শ্রীমান নিত্যানন্দ প্রভু বলছেন তত তাহলে, ব মানে তোমাদের, তত ব সংসার অম্বুধি তদন দায় ময়ী লাগে, তাহলে আমি তোমাদের এই সংসার সমুদ্র থেকে পার করার দায়িত্বভার গ্রহণ করছি। নিত্যানন্দ, তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো আর তোমাদের কিছু করতে হবে না, আমি তোমাদের এই সংসার সমুদ্র থেকে পার করার দায়িত্বভার গ্রহণ করি। তত বয় সংসার অম্বুধি তদন দায় ময়ী লাগে, নিদান দাহুস্ফতৈ রটতি রটয়ন য প্রতিগৃহম ভজ নিত্যানন্দম ভজন তরুকন্দম নিরবধি। আমি নিরন্তর সেই ভক্তি কল্পলতার স্কন্ধ স্বরূপ যে নিত্যানন্দ প্রভু তার ভজনা করি। এই বাংলা অনুবাদ করে লোচন দাস ঠাকুর কি বলছেন, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যারে দেখে তারে কহে দন্তে তৃণ করে আমারে কিনিয়ালহ ভজ গৌর করে, এতগুলি নিত্যানন্দ ভূমে গড়ে যায় সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। নিত্যানন্দপুর কি বলছেন, যারে দেখে যাকেই তুমি দেখছেন তাকেই বলছেন দন্তে তৃণ করি অত্যন্ত বিনীত ভাবে আমারে কিনিয়া লহ। এটা সরল বাংলা, বুঝতে অসুবিধা হচ্ছে কারণ আমারে কিনিয়া লহ মানে নিত্যানন্দপুর কি বলছেন, যে আমাকে কিনে নাও। নিত্যানন্দপুর কে, নিত্যানন্দপুর হচ্ছেন বলদেব ভগবান স্বয়ং। ভগবান বলছেন তুমি আমাকে কিনে নাও। ভগবানকে কিনে দেখে এত সহজ, হ্যাঁ, কিন্তু ভগবান নিজেই প্রতিশ্রুতি দিচ্ছেন আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, গৌরহরির ভজনা করে। গৌরহরির ভজনা মানে গৌরহরির শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন, তিনি বলছেন যথেষ্ট তিনি বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার সর্বক্ষণ বলে ইথে বিধি নাহিয়া। এটি চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। তোমরা সকলে এই নিষ্ঠা সহকারে প্রভু কহে করিলাম এই মহামন্ত্র, আমি এই মহামন্ত্র দান করলাম তোমাদের, দিলাম তোমাদের, আর তোমরা নিষ্ঠা সহকারে এই নামটি জপ করো, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। তাহলে কি হবে, ইহা হইতে এই জপ করার প্রকল্প কি হবে, সর্বসিদ্ধি হইবে তোমার, ইহা
তাহলে তো সর্বসিদ্ধি হইবে তোমার। সর্বক্ষণ বলই থে বিধি নাহিয়া। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে পারমার্থিক পথের অগ্রসর হওয়ার পথটি কত সুগম করে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কি? শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে আরাধ্য ভগবান ব্রজেশতা নয়। আরাধ্য ভগবান কি? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, ব্রজেশতা নয়। তার ধাম ও বৃন্দাবন, তার ধাম বৃন্দাবন। রম্মা প্রাচীর উপাসনা ব্রজবধূ বর্গেনা যা কল্পিতা। ব্রজবধূরা, ব্রজগোপিকারা যেভাবে তার আরাধনা করেছিল সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। রম্মা প্রাচীর উপাসনা ব্রজবধূ বর্গেনা যা কল্পিতা। শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম। শ্রীমদ ভাগবত হচ্ছে সেই তত্ত্বের প্রমাণ। অমল পুরাণ, শ্রীমদ ভাগবত হচ্ছে সেই উক্তিটির প্রমাণ। প্রেমা পুমার্থ মহান, এবং কৃষ্ণ প্রেমই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। কৃষ্ণ প্রেম লাভ করাই জীবনের চরম উদ্দেশ্য। প্রেমা পুমার্থ মহান। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম, এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মত। এবং তত্রাদর না করো, সেটিকে আদরের সঙ্গে গ্রহণ করো, আর কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন নেই। আজ শ্রী মাধবেন্দ্রপুরীর তিরোভাব তিথি। শ্রী মাধবেন্দ্রপুরী কে? শ্রী মাধবেন্দ্রপুরী হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব। শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু হচ্ছেন শ্রী ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর পরমারাধ্যতম গুরুদেব হচ্ছেন শ্রী মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী তিনি মধ্য সম্প্রদায়ের ভক্ত ছিলেন। মধ্য সম্প্রদায়ে লক্ষ্মীপতির শিষ্য মাধবেন্দ্রপুরী। শ্রী মাধবেন্দ্রপুরী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রেম ভক্তি প্রদান করার জন্য এসেছিলেন, সেই প্রেম ভক্তি লতার প্রথম অঙ্কুর। প্রথম অঙ্কুর বীজ থেকে প্রথমে কি বেরোয়? অঙ্কুর বেরোয়। সেই অঙ্কুরটি ক্রমশ বর্ধিত হয়ে সেটি মহিগৃহে পরিণত হয়, বিশাল বৃক্ষে পরিণত হয়। এখন সেই বৃক্ষের মূল এবং স্কন্ধ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, এবং তার বিভিন্ন শাখা প্রশাখা মহাপ্রভুর বিভিন্ন পার্শ্বদেরা। সেই মাধবেন্দ্রপুরী ছিলেন এক বিশেষ ভক্ত, এক বিশেষ আচার্য আমাদের সম্প্রদায়ে। আমি শ্রী চৈতন্য চরিতামৃত থেকে মাধবেন্দ্রপুরী সম্বন্ধে কিছু পাঠ করব এখন। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে তিনি জগন্নাথপুরীর দিকে যাত্রা করলেন। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরেই প্রথমে তিনি বৃন্দাবন যেতে চেয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে পথ ভুলিয়ে শান্তিপুরে নিয়ে আসেন। এবং শান্তিপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈতের বাড়ি, আচার্যের বাড়িতে ছিলেন। এবং তখন সেই খবর পেয়ে যে চৈতন্য মহাপ্রভু শান্তিপুরে এসেছেন, এই খবর পেয়ে সমস্ত নবদ্বীপবাসী শান্তিপুরে গিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতা শচীমাতাও সেখানে গিয়েছিলেন। শচীমাতা চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন কাছেই কোথাও থাকতে, তাই মহাপ্রভু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি জগন্নাথপুরী ধামে অবস্থান করবেন। তাই জগন্নাথপুরী যাওয়ার পথে মহাপ্রভু রেমুনাতে আসেন, খিচুড় গোপীনাথ মন্দিরে। মহাপ্রভুর সঙ্গে
শিলা নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, মুকুন্দ এবং শরদ দামোদর, এই চারজন তার সহযাত্রী বা তার সঙ্গী, তার সঙ্গে ভ্রমণ করছিলেন। তাদেরকে রেমুনাতে চৈতন্য মহাপ্রভু তাদেরকে এই মাতানন্দপুরী প্রভুর কাহিনী বর্ণনা করেন, সেটা চৈতন্য চরিতামৃততে সুন্দরভাবে বর্ণিত হয়েছে, সেটা আমি পড়ছি। চৈতন্য চরিতামৃতের শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার চতুর্থ পরিচ্ছেদে আছে। সেখান থেকে আমি পড়ছি, এই মত মহাপ্রভু চলিল নীলাচলে, তা সবারে কৃপা করে আইলা রেমুনারে। এভাবে মহাপ্রভু তাদের চারজনের সঙ্গে ভ্রমণ করতে করতে বিভিন্ন গ্রামে এক একদিন থেমে থেমে তিনি অবশেষে রেমুনাতে এলেন। রেমুনা কোথায়? রেমুনা উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টে একটি স্থান, যেখানে শ্রী ক্ষীরচর গোপীনাথের মন্দির। রেমুনাতে গোপীনাথ পরম মোহন, ভক্তি করি করিল প্রভু তার দর্শন, তার পাদ পদ্ম নিকট প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে। মহাপ্রভু যখন রেমুনায় গোপীনাথকে প্রণাম করলেন, তখন রেমুনার পুষ্পচূড়া মহাপ্রভুর ওপরে পড়ল। এটা গোপীনাথের আশীর্বাদ স্বরূপ। চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন, বহু নৃত্য গীত কইল লইয়া ভক্তগণ, প্রভুর প্রভাব দেখি প্রেম রূপ গুণ, বিস্মিত হইয়া গোপীনাথের দাসগণ, নানা রূপে প্রীতে কইল প্রভুর সেবন, সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চন। সেদিন মহাপ্রভু সেই রাত্রি রেমুনাতে থাকলেন। মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বরপুরী তারে কহিয়াছেন কথা। ঈশ্বরপুরে তাকে রেমুনায় মাধবেন্দ্রপুরীর কথা বলেছিলেন। এটা বাংলা তো বোঝা যাচ্ছে তো, কারো অসুবিধা হচ্ছে না? আমি পড়ে গেলে কোনো ওটাকে আবার বিশ্লেষণ করতে হবে না, আমি পড়ে যাব। হ্যাঁ, শুধু পড়ে যাই, হ্যাঁ পড়লেই হবে। ওকে, ক্ষীর চোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান, পূর্বে মাধবেন্দ্র পুরী লাগে ক্ষীর করিল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা হরি। পূর্বে শ্রী মাধব পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা যথা বৃন্দ যথা গোবর্ধন, প্রেমে মত্ত নাহি তার রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পরে নাহি স্থানে স্থান, শৈল পরিক্রমা করি গোবর্ধন কুণ্ডে, শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি, গোপবালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া, আসি আগে ধরি কিছু বলিল হাসিয়া, পুরিয়ে দুগ্ধ লইয়া কর তুমি পান, মাগি কেনে নাহি খাও কিবা কর ধ্যান, বালকের সৌন্দর্য পুরীর হইলা সন্তোষ, তাহার মধুর বাক্যে জ্ঞানা ভোগ শোক, পুরী কহে কে তুমি কাহা তোমার বাস, কেনতে জানিলে আমি করি উপবাস। মাধবেন্দ্রপুরী নিজে ভিক্ষা করতেন না, ভিক্ষা করে চেয়েছে কিছু খেতেন না, যদি অযাচিত ভাবে কিছু আসত সেটাই তিনি গ্রহণ করতেন। তিনি ভ্রমণ করছেন সর্বত্র, কেউ তাকে চেনে না, এখানে অযাচিত ভাবে খাওয়াটা
অসুবিধা নাই, কারণ সকলে জানে আমরা আছি। সুতরাং আমি যদি না চাই, আমি যদি সংকল্প করি আমি কারোর কাছ থেকে কিছু জেচে খাব না, তাহলে সকলে জানে যেহেতু তারা এসে আমাকে দেবে, তাই না? তিনি মহাবিন্দুপুরি ভ্রমণ করছেন এবং তার সংকল্প যে তিনি কখনো জেচে কিছু খাবেন না, যখন কিছু পান তিনি গ্রহণ করেন, কেউ যদি না দেন তাহলে তিনি উপবাস থাকেন। কত কঠোর তুচ্ছ সাধন। একদিন মাধবেন্দ্রপুরী এসেছেন, তিনি গোবর্ধন পরিক্রমা করে গোবিন্দকুণ্ডে এসেছেন। গোবিন্দকুণ্ডে এসে স্নান করে তিনি সন্ধ্যার সময় একটা গাছের নিচে এসে বসেছেন। তখন একটি গোপবালক একটা দুধের ভাণ্ড নিয়ে এসে তাকে বললেন যে এই দুধটা নিয়ে আপনি পান করুন। বললে কেন তুমি বেগে খাও না কেন, তুমি খেলে বলে কিছু চাও না কেন, সে বালকটা জিজ্ঞাসা করল। মাগে কেন নাহি খাও, কিবা করো ধ্যান, কারিগর ধ্যান করো তুমি, খাওয়া নেই বাও নেই খাওয়ার সারা খুব ধ্যান করছো। বালকের সৌন্দর্যে পুরীর হইলা সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগস। তার সে মধুর বাক্য শুনে, সেই বালকটির মধুর বাক্য শুনে তার সমস্ত দুঃখ ক্লান্তি দূর হয়ে গেল। উনি কহে কে তুমি, কাহা তোমার বাস, কেমতে জানিলে আমি করি উপবাস। মাধবেন্দ্র পুরি তখন তাকে বললেন তুমি কে, তুমি কোথায় থাকো, আর আমি যে উপবাস করি সেটাই বা তুমি জানলে কি করে। তখন বালককে কি বললেন, বালক কহে গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামে থেকে হাফি উপবাসী। আমার এই গ্রামে, আমি এই গ্রামে থাকি আর আমার এই গ্রামে কেউ উপবাস থাকে না, উপবাসী থাকে না। কেহ অন্ন মাগে খায় কেহ দুগ্ধ হার, অজা চক জানি আমি দিয়ে তো হার। কেউ দুধ ভিক্ষা করে খায়, কেউ অন্ন মেগে খায়, কেউ আবার শুধু দুধ খায়। আর যারা অজাচক, যারা কিছু যাচনা করে না, যারা কিছু চায় না, চেয়ে খায় না, তাদেরকে আমি মিলিয়ে দিয়ে আহার করাই। তাহলে দেখো ভগবান কত কৃপাময়। যদি নাও চেয়ে খায় তাহলে ভগবান সে গোবর্ধনে গোবিন্দকুণ্ডের ওখানে ভগবান বলছেন যে ওখানে কেউ উপবাস থাকে না, আর কেউ মেগে খাবে তা না হলে আমি নিজে গিয়ে তাদের খাওয়াই। জল দিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রীগণ দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। জল দিতে আসার সময় এই গ্রামের স্ত্রীলোকেরা তোমাকে দেখে গেছে, তুমি এখানে বসে আছো এটা দেখে গেছে, এবং তাই ওরা এই দুধ দিয়ে আমাকে পাঠিয়েছে। গোদহন করিতে গোদহন করিতে চাহি শীঘ্র আমি যাব, পুনঃ আসি আমি এই ভাণ্ড লইব। আমাকে এখন সে বালকটি কি বললেন, আমাকে এখন গরু দোয়াতে হবে, আমার তাড়াতাড়ি আছে আমি চললাম। তো ঠিক আছে তুমি খেয়ে নাও, তারপর পরে এসে আমি এই ভাণ্ডটা নিয়ে যাব, পাত্রটা নিয়ে যাব। এত বলি গালা বালক না দেখিয়ে আর, মাধব পুরীর চিত্তে হইল চমৎকার। দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বাট দেখে সে বালক পুনা আইল। বাট মানে, বাট মানে কে জানো বাট শব্দটির অর্থ? বাট মানে রাস্তা, পথ। বাট দেখি মানে মাধবেন্দ্র পুরীর দুধটা খেয়ে পাত্রটা পরিষ্কার করে রাখলেন, আর তিনি প্রতীক্ষা করছেন কবে এই বালকটি আসবে। কিন্তু পুরো সেই বালক না আইল, এল না। বসি নাম লয় পুরী নিদ্র নাহি নিদ্র হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল বাহ্য বৃত্তি নয়। বসে বসে মাধবেন্দ্র পুরি নাম করছেন, তার চোখে ঘুম নেই। শেষ রাত্রে একটু তাম্রা এল, স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। তখন সে বালকটি তার হাত ধরে একটা কুঞ্জে নিয়ে গেল। কুঞ্জ দেখাইয়া কহে, আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই। সে বালকটি কি বললো, যে আমি এই কুঞ্জে থাকি আর শীতে বৃষ্টিতে, আর যখন খুব গরম পড়ে গ্রীষ্মের সময় তখন আমি খুব কষ্ট পাই। গ্রামের লোক আমি আমা কারো কুঞ্জ হইতে, পর্বত উপরে লইয়া রাখো ভালো মতে। তুমি তখন কি বললেন, সেই বালকটি কি বললেন, যে গ্রামের লোকদের নিয়ে এসে আমাকে এই কুঞ্জ থেকে উদ্ধার করো, নিয়ে এসো, বার করে নিয়ে এসো। এসে পর্বতের উপর, মানে কোন পর্বতের উপর, গোবর্ধন পর্বতের উপরে এসে নিয়ে এসে আমাকে রাখো, রাখো ভালো মতে, ভালো করে আমাকে রাখো। এক মত করি তাহা করো স্থাপন, বহু শীতল জলে করো শ্রীঅঙ্গ মার্জন। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমার করিবে সেবন। তোমার প্রেম বসে করি সেবা অঙ্গীকার, দর্শন দেওয়া নিস্তারিব সকল সংসার। শিরপাল নম্বর গোবর্ধন ধারী, বজ্রের স্থাপিত আমি ইহা অধিকারী। শৈল উপরি হইতে আমা কুঞ্জ লুকাইয়া, মৎস্য ভয় সেবক মোর গেল পালাইয়া। সেই হইতে রহি আমি এই কুঞ্জ স্থানে, ভালো আইলা তুমি আমার কারো সাবধানে। এত বলি যেই বালক অন্তর্ধান হইল, জাগিয়া মাধবপুরী বিচার করিল। শ্রীকৃষ্ণকে দেখিনি মুই নারী নিচিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িল ভূমিতে। ক্ষণিক রোদন করি মন করিল স্থির, আজ্ঞা পালন লাগি হইল সুস্থির। প্রাতঃস্নান করি পুরি গ্রাম মধ্যে গেলাম, সব লোক একত্র করি কহিতে লাগিলাম। গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধন ধারী, কুঞ্জে আছে চলো তাহলে বাহির যে করি। কুঠারি কোদাল্লাহ বার করিতে, অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে। শুনিল তার সঙ্গে চলিল হবিষে, কুঞ্জ কাটির দ্বার করিল প্রবেশে। ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত। আহরণ দূর করি করিল চিহ্নিত, মহাভারী ঠাকুর কেহ নারে চালাইতে। মহামহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পর্বত উপরি গেল পুরী ঠাকুর লইয়া। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অলম অবলম্ব দিল। গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া, গোবিন্দ কুণ্ডের জল আনিল ছানিয়া। নবশত ঘট জল করিল উপনীত, নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণে গায়ে গীত। কেহ গায় কেহ নাচে মহোৎসব হইল, দধিধূর্ধ কৃত আইলা গ্রামে যত ছিল। ভোগ সামগ্রী আইল সন্দেশাদি যত, নম উপহার তাহা কহিতে পারি কত। তুলসিয়াদি পুষ্পবস্ত্র আইল অনেক, আপনে মাধবপুরী কইল অভিষেক। অমঙ্গল দূর করি করাইল স্নান, বহু তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্ষণ, পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া মহাস্নান করাইল শত ঘট দিয়া, পুরতিল পুর তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্ষণ, শঙ্খগন্ধ ডাকে কইল স্নান সমাধান, শ্রীঅঙ্গ মার্জন করি বস্ত্র পরাইল, চন্দন তুলসী পুষ্প মালাঙ্গে দিল, ধূপ দীপ করি নানা ঘোর লাগাইল, দধিদুগ্ধ সন্দেশাদি যত কিছু আইল, সুবাসিত জল নব পাত্রে সমর্পিল, আচমন দিয়া সে তাম্বুল নিবে দিল, আরত্রিক করি কইল বহুত স্তবন, দম্ববত করি কইল আত্মসমর্পণ, ব্রাহ্মীর যতেক তন্দুল ডালি গোধূম চূর্ণ, সকল আনিয়ে দিল পর্বত হইল পূর্ণ, কুম্ভাকার ঘরে ছিল যে মৃত ভাজন, সব আনাইল প্রাতে চড়িল রন্ধন, দশ বিপ্র অন্ধরাধীন করে এক স্তূপ, জনপাচ রান্ধে ব্যঞ্জন ব্যঞ্জন আদি নানা সুপ, বন্য শাক ফলমূলে বিবিধ ব্যঞ্জন, কেহ বরাবরি করি করে বিপ্রগণ, জনপাচ সাত রুটি করে রাশি রাশি, অন্য ব্যঞ্জন সব রহে ঘৃতে ভাসি, নবব বস্ত্র পাতিতাহে পলাশের পাত, রান্ধি রান্ধি তার উপর রাশি করিল ভাত, তার পাশে রুটি রাশির পর্বত হইল, সুপ আদি ব্যঞ্জন ভণ্ড চৌদিকে ধরিল, তার পাশে দধিদুগ্ধ মাথা শিখরিণী, পায়স মথনিসর পাশে ধরিয়ানি, হেমনাতে অন্নকূট করিল সাজন, পুরী গোসাই গোপালের কইল সমর্পণ, অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুদায় গোপাল খাইল সকল, যদ্যপি গোপাল সব অঞ্জন অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্ত স্পর্শে পুন তেমনি হইল, ইহা অনুভব করিল মাধব গোসাই, তার ঠাই গোপালের দোকানে কিছু নাই, একদিনের উদ্যোগে ঐছে মহোৎসব কইল, গোপাল প্রভাতে হয় অন্যে না জানিল, এইভাবে শ্রী মাধবেন্দ্র পুরী গোপালকে বৃন্দাবন গোবর্ধনের চূড়ায় স্থাপন করলেন। তারপরের কথা মহাপ্রভু সংক্ষেপে আমি বলছি, এইভাবে দুবছর ধরে মাধবেন্দ্র পুরী গোপালের সেবা পূজা করলেন। তারপরে একদিন তিনি দেখলেন যে সকালবেলা তিনি একদিন রাত্রে গোপাল তাকে এসে বলছেন গ্রীষ্মকালে যে পুরী আমার ভীষণ গরম লাগছে, তুমি মালয়জ চন্দন এনে আমার অঙ্গে লেপন করো, তাহলে কর্পূর আর চন্দন লেপন করলে আমার শরীরটা ঠান্ডা হবে। তো গোপাল এইভাবে মাধবেন্দ্র পুরীকে নির্দেশ দিলেন। তো মাধবেন্দ্র পুরী গোপাল তিনি মনে করলেন না এটা কেবল স্বপ্ন, তিনি জানতেন যে গোপাল স্বয়ং এসে তাকে এই কথা বলেছেন। তাই তিনি কি করলেন, তিনি চললেন মালয় চন্দন নিয়ে আসার জন্য। মালয় চন্দনটা কোন জায়গায়? মালয়গিরি হচ্ছে মালাদার হিল যাকে বলা হয় দাক্ষিণাত্যে, সেখানে খুব সুন্দর চন্দন হয় যা এখন কর্ণাটকে। তো চন্দন কাঠের অনেক দাম, মাধবেন্দ্রপুরী কোথায় এত চন্দন পাবেন? তাই তিনি কি করলেন, তিনি রাজার কাছে গেলেন, পুরীর রাজার কাছে। রাজা তাকে চন্দন আর কর্পূর দিলেন, আর সেই চন্দন আর কর্পূর বহন করে নিয়ে যাওয়ার জন্য লোকও দিয়ে দিলেন।
আচ্ছা এদিকে পথ প্রতিমার দিকে কি হয়েছিল, পথে মাধবেন্দ্র পুরী, পুরী যাওয়ার সময় জগন্নাথ পুরীতে যাওয়ার সময় পথে তিনি রঘুনাথে থেমেছিলেন। তো রঘুনাথে তিনি তখন ইয়েকে গোপীনাথ দর্শন করলেন, তার তখন মনে হল যে গোপীনাথের ক্ষীর যাকে বলা হয় অমৃত কেলি, সেই ক্ষীরের কথা গোপীনাথকে যে ক্ষীর ভোগ দেওয়া হয় সেই ক্ষীর ভোগের কথা তিনি শুনেছেন, তাই ভাবলেন যে এই ক্ষীরের স্বাদ যদি আমি একটু পেতাম তাহলে ওই রকম ক্ষীর বানিয়ে আমি গোপালকে খাওয়াতাম। তারপরেই মাধবেন্দ্রপুরের আক্ষেপ হল, হায় হায় আমি কি করলাম, গোপালের এখনো ভোগ নিবেদন হয়নি আর আমি গোপালের ক্ষীর খাওয়ার, ক্ষীর স্বাদ গ্রহণ করার বাসনা করলাম। তিনি এত অনুতপ্ত হলেন তার এই ভুলের জন্য যে তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি ওখানে যে গ্রামের হাট হয় সেই হাটে রাত্রিবেলা কেউ থাকে না, তিনি সেখানে রাত্রিবেলা রাত্রিযাপন করতে করতে মনস্থ করলেন। আর এদিকে রাত্রিবেলা গোপালকে স্বয়ং দিয়ে পূজারি শুয়েছে, হঠাৎ গোপাল তার ঘুম ভাঙিয়ে দিয়েছে, পূজারীকে দেখে তুলেছে গোপাল গোপীনাথ, বলছে ওঠো ওঠো। তো পূজারীকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, তো বলছে যেরকম মাধবেন্দ্র পুরী আছে ওই হাতে ও রাত্রি যাপন করছে, তুমি গিয়ে ওকে একবার ক্ষীর দিয়ে এসো। পূজারি বলছে যে ক্ষীর কোথায়, ক্ষীর তো আমি সমস্ত বিতরণ করে দিয়েছি, আর তো ক্ষীর নেই, কি বারো ভাণ্ড ক্ষীর হয় আর সেই সমস্ত ক্ষীর আমি বিতরণ হয়ে গেছে সন্ধ্যাবেলা তোমার আরতির পর, এখন ক্ষীর আমি কোথায় পাব। তো গোপাল বলল না না আমি ক্ষীর একটা একটা ভাঁড় ক্ষীর আমি সরিয়ে রেখে দিয়েছি। তো পূজারী তখনই স্নান করে মন্দিরে প্রবেশ করে দেখলেন যে ঠিক ঠিকই গোপীনাথ তার কাপড়ের আড়ালে একটা ক্ষীরের ভাঁড় লুকিয়ে রেখেছে। সেই জন্যই ওই ক্ষীরের ভাঁড়টা পূজারীর চোখে পড়েনি, সেই রাত্রে সে বারো ভাঁড় ক্ষীর বিতরণ করেনি, এগারো ভাঁড় ক্ষীর বিতরণ করেছিল, আর এক ভাঁড় গোপাল গোপীনাথ এইভাবে সরিয়ে রেখেছে। তো এই জন্যই গোপীনাথের নাম কি হল, ক্ষীরচড়া গোপীনাথ। তিনি তার ভক্ত মাধব পুরীর জন্য তিনি ক্ষীর চুরি করেছিলেন। তখন পূজারী সেই ক্ষীর নিয়ে সেই হাটে গিয়ে তিনি ডাকলেন মাধবপুরী কে আছেন, মাধবপুরী বলে কেউ আছেন এখানে? তো মাধবেন্দ্রপুরী উত্তর দিলেন হ্যাঁ কেন কি হয়েছে? তো বললেন যেরকম গোপীনাথ আপনাকে ক্ষীর পাঠিয়ে দিয়েছে। তো মাধবেন্দ্রপুরীকে তিনি সমস্ত বৃত্তান্ত বললেন। তো মাধবেন্দ্রপুরী তখন গোপীনাথের এই কৃপা অনুভব করে তিনি আনন্দাশ্রু দর্শন করতে লাগলেন, এবং তার তখন মনে হল যে এই ক্ষীর চুরির ব্যাপারটা তো এই যেভাবে যে গোপীনাথ তাকে যে ক্ষীর পাঠিয়েছেন এই কথা জানাজানি হলে বহু লোক এসে তার দর্শন প্রার্থী হবে, তাই সেই রাত্রেই মাধবেন্দ্রপুরী সেখান থেকে চলে গেলেন। মাধবেন্দ্রপুরী সেই ক্ষীরটি খেয়ে ওই পাত্রটিও তার কাছে রেখে দিয়েছিলেন, এবং প্রতিদিন তিনি সেই পাত্রটি ভেঙে ভেঙে একটু একটু করে সেই পাত্রটির মাটি তিনি খেত। তো এইভাবে মাধবেন্দ্রপুরী এই কৃপা করলেন গোপীনাথ, আর যার জন্য তার নাম হল ক্ষীরচড়া গোপীনাথ। তারপরে মাধবেন্দ্রপুরী গেলেন জগন্নাথপুরীতে, জগন্নাথপুরী থেকে ইয়ে নিলেন, চন্দন নিলেন, চন্দন নিয়ে কর্পূর বাজার থেকে চন্দন আর কর্পূর নিয়ে তিনি আবার বৃন্দাবনে যাত্রার পথে গোপীনাথ মন্দির, রঘুনাথে গোপীনাথের মন্দিরে তিনি থামলেন। সেই রাত্রে গোপাল তাকে দর্শন দিয়ে বললেন কি, যে দেখো আমি আর গোপীনাথ একই, তো তুমি তোমাকে আর কষ্ট করে এই এই চন্দন কাঠ তোমাকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে না, তুমি এই চন্দন লেপে গোপীনাথের অঙ্গে লেপন করো তাহলে আমার অঙ্গটাও ঠান্ডা হয়ে যাবে। তো এইভাবে
গোপাল মাধবেন্দ্রপুরীকে নির্দেশ দিলেন এবং তখন মাধবেন্দ্রপুরী সেখানে এক মাস থেকে তিনি গোপীনাথের অঙ্গে চন্দন আর কর্পূর লেপন করেছিলেন। শ্রী মাধবেন্দ্রপুরী কি তাহলে আজকে আমি এখানে ইয়ে করছি। আরো মাধবেন্দ্রপুরী সম্বন্ধে অনেক সুন্দর বর্ণনা আছে, তবে এখন নটা কুড়ি হয়ে গেছে, তোমাদের প্রসাদের সময় হয়ে গেল, তো পরে এক সময় আমরা আবার আলোচনা করব। গৌর প্রেমানন্দে সমবেত ভক্তবৃন্দ কে জয়, গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ কৃষ্ণ পৃষ্ঠায় ভূত।